1964 সালে 12 এপ্রিল গান্ধী সারকের পক্ষ থেকে শ্রীযুক্ত সতীশচন্দ্র দাশগুপ্ত মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করে মহাত্মা গান্ধী সম্বন্ধে কিছু স্মৃতি কথা শুনতে চান। তাকে জিজ্ঞাসা করি, আচ্ছা সতীশবাবু, গান্ধীজির সান্নিধ্যে আপনি প্রথমে কি করে এলেন, সে বিষয়ে তিনি কিছু আমাদেরকে বলবেন?
আচ্ছা বলি, তুমি শোনো, অনেক দিনের কথা। তখন আমি বেঙ্গল কেমিক্যালে মানিকতলা কারখানার বাড়িতে বাস করি। আলোচনা করতাম ব্যবসায়িক কার্যে সত্যপথ লইয়া কতটা চলা যায়, অবসর বিনোদনের জন্য নয়, কেননা প্রশ্নটা ব্যাপারিক হিসেবেই উঠে পড়ে। কোনো স্থানে মাল বিক্রয় হইল, তবে গুদামবাবুকে কিছু দেওয়া চাই, নচেত খারাপ বলিয়া রিপোর্ট হইবে, হয়রানি হইবে, অবশেষে বিক্রেতারই হার হইবে। হয় কিছু দাও, নয় তো হয়রানি, দেওয়াই সুবিধে। অথচ খারাপ মাল বেচা হয় নাই, ওজন ও ঠিক আছে, তবুও দিতে হয়, ক্লেশ হয়, ঘৃণা বোধ হয়, কিন্তু দিতে হয়। যখন এই প্রকার তিক্ত মানসিক অবস্থা, তখন সম্মুখে গান্ধীজির চিত্র আসিল। হ্যাঁ, তবে সত্যপথে চলা যায়, এই মানুষটিকে তখনও দেখি নাই, কিন্তু আত্মসমর্পণ করিয়া ফেলি। চরকার উন্মাদনা উপস্থিত হয়, এই তো কাজ, এই কাজ করিব। বেঙ্গল কেমিক্যাল কর্মীদের মধ্যে চরকা প্রবর্তন করি। আচার্য রায়ের সহিত কোকোনাট কংগ্রেসে প্রদর্শনীতে যাই, গান্ধীজিকে বলি যে তোমার কাজ করিব, বেঙ্গল কেমিক্যাল ওয়ার্কস ছাড়িব। তিনি বলেন, কদাচ নয়, আচার্য রায়ের সহিত মহান কার্য করিতেছ, করিতে থাকো। ঠিক কথা। কলকাতায় ফিরিয়া সংকল্প করিলাম যে ছাড়িয়াই দিব, জানা হইতে অজায় নাই, অভ্যস্ত পথ হইতে অপরিচিত পথে যাত্রা করিতে হইবে। গান্ধীজি কিন্তু মানা করিয়াছেন, করিবেন। এই তো প্রশ্নের মধ্যেই এই সত্যটা নিহিত ছিল যে আমার সংশয় আছে, যদি সংশয় নাই তবে জিজ্ঞাসা কেন? তিনি নিষেধ করিয়া ঠিকই করিয়াছেন, উদ্দেশ্যে আত্মসমর্পণ করা তো ছিলই, নিবিড়ভাবে তাহাকে পাইতে লাগিলাম।
আচ্ছা, প্রথম দিকে যখন খাদির উৎপাদন যথেষ্ট ছিল না, তখন আপনি কি প্রকার অনুভব করতেন?
এই প্রথম দিকে খাদির কাজ করতে ওর মন্থর গতিতে আমি পীড়া বোধ করি। গান্ধীজিকে লিখি, উত্তর পাই যে আমি যেন পীড়া বোধ না করি। তিনি ইহাও জানান যে আমরা কেমন করিয়া জানিব যে খাদি চলিবে, ইহাই ঈশ্বরের অভিপ্রায়। অতএব কর্তব্য করিয়া ঈশ্বরকে অর্পণ করিয়া শান্ত হইয়া যাও। মন শান্ত হইল, সে দাহ আর রহিল না। বিশ্বাস ছিল সন্তানের জন্যে যে উৎকণ্ঠা, খাদির জন্যে সেই উৎকণ্ঠার বোধ সেবক ধর্ম পালন করার সহায়ক। কিন্তু এখন বিশ্বাস হইল ঈশ্বর নির্ভরতার দ্বারা স্বাভাবিক উৎকণ্ঠার স্থান পূর্ণ করিতে হইবে। যত চেষ্টার এবং জাগৃতির তীব্রতা থাকুক, উহা কমিবে না, বরঞ্চ হয়তোবা অধিক জ্ঞানপূর্ণ চেষ্টা হইবে, সার্থকতার দিকে অধিক অগ্রসর হইব।
আচ্ছা দেখুন, প্রিয় পুত্র অনিল যখন মারা যায়, তখন গান্ধীজি আপনাদেরকে কিভাবে সান্ত্বনা দিয়েছিলেন?
একটা ব্যথার কথা মনে করিয়ে দিলে, আমাদের 19 বৎসর বয়সের ছেলে অনিল মারা গেলে আমরা অধীর হইয়া পড়ি। হেমপ্রভা দেবীকে গান্ধীজি লেখেন, স্বার্থী ব্যক্তিরাই গুনিয়া গুনিয়া বলে একটি দুইটি তিনটি সন্তান, নিঃস্বার্থীর অগণিত সন্তান, তোমার তাহাই হোক। তখন সন্তানের সুখ শান্ত হয়, ঘর ভাঙিয়া যায়, গার্হস্থ জীবন বা পারিবারিক জীবনের অন্ত হয়।
আচ্ছা গান্ধীজি, বাংলা পরিভ্রমণ কালে ট্রেন চলাচলের কি প্রকার ব্যবস্থা আপনারা করেছিলেন, সে বিষয়ে একটু বলুন না।
গান্ধীজির সঙ্গে বাংলায় যখন ঘুরে ঘুরে গেছি, তিনি আমাকে সম্পূর্ণরূপে নির্ভর করে আমার সঙ্গে চলেছেন। যেখানেই গেছেন, লোকে তাঁর প্রতি ভিড় করতে চেষ্টা করলে তিনি বলেছেন, ওই সতীশ বাবু আমার জেলার বসে আছে, ওর কাছে যাও, যদি সময় ও করে দিতে পারে তবে দেবে। এইভাবে তাকে নিয়ে আমি বাংলায় কোথায় গিয়েছি কোথায় না গিয়েছি, ওকে নিয়ে ঘুরতে হতো, অত্যন্ত নিবিড় সান্নিধ্য লাভ হতো। দিনাজপুরে গেছি, বগিখানা কাটা হইয়া থাকিবে, যেন দুই দিন বাদে সেই বগিতেই আবার যাইতে পারি। কলিকাতা হইতে রওনা হওয়ার সময় মিস্টার সডে, যিনি ট্রাফিকের ভারপ্রাপ্ত রেল কর্মচারী ছিলেন, তিনি বললেন তৃতীয় শ্রেণীর বগি দেওয়া যাইবে না, উহাতে যতগুলি সিট থাকিবে রিজার্ভ করিতে তত ভাড়া দিতে হইবে, দ্বিতীয় শ্রেণীর বগিতে তাহা অপেক্ষা অনেক কম ব্যয় হইবে। গান্ধীজিকে বলিয়া দ্বিতীয় শ্রেণী করিয়া লোন বলিলাম। গান্ধীজি বললেন টাকার কথা তো নয়, উচ্চ শ্রেণীর গাড়িতে আমি চড়িব না, তুমি বেশি ব্যয় করিয়া তৃতীয় শ্রেণীর বগি লও। গেলাম মিস্টার সডের কাছে, তিনি না ছোড়বান্দা, তিনি বললেন বেশ তাই হইবে, কিন্তু গিয়া আপনি গিয়া গান্ধীজিকে বলুন, তিনি তো রাস্তায় যাইতে লিখিতে লিখিতে যান, সেই কাজটি কিন্তু করা চলবে না। কাটিয়া রাখা গাড়ি ট্রেনের সর্বশেষে জোড়া হয়, উহা সাপের লেজের মতো ঝাপটা খাইয়া দুলিয়া দুলিয়া চলিবে। কাটিয়া রাখার হেতু এই যে আমরা সমস্ত ট্যুরটারি রিজার্ভেশন করিয়া ব্যবস্থিত করিতে চাহিয়াছিলাম, পথে পথে যে কোনো গাড়িতে গান্ধীজিকে উঠানো কঠিন। শেষবারের কথায় গান্ধীজি নরম হইলেন, বলিলেন তবে দ্বিতীয় শ্রেণী করো। করা হইল, সডে মহাশয় একখানা প্রথম শ্রেণীর গাড়িকে দ্বিতীয় শ্রেণীতে পরিণত করিয়া ভাড়া দিয়া দিলেন। তখন গান্ধীজিকে প্রথম শ্রেণীতেই বসাইলাম, দিনাজপুরে নামিলাম। পরে যেদিন উঠিব তখন দেখি অন্য বগি, দুইটা কামরাই দ্বিতীয় শ্রেণী। গান্ধীজিকে ট্রেনে শোয়াইয়া দিলাম, কামরা ত্যাগ করার পূর্বে গান্ধীজি আমাকে ডাকলেন। তার কামরায় মহাদেব বা প্যারিলাল এই সেক্রেটারি দিয়েকে দিতাম, অপরেরা অন্য কামরায় যাইতাম, যাহাতে তাহার কামরায় ভিড় না হয়। শোয়াইয়া চলিয়া যাইব, ডাকিলেন ডাকো সতীশবাবু, শোয়াইয়া তো দিলে, এখন শরীর বলিতেছে এ তো সে কামরা নয়, সে গদি তো নয়, দেখো শরীরের দাবির সূক্ষ্মতা, সুবিধে পাইলে ছাড়িতে চায় না। লজ্জিত হইলাম।
দেখুন জলপাইগুড়িতে দার্জিলিং মেল আসতে বিলম্ব হয়ে গিয়েছিল, এই অবস্থায় আপনারা তখন ট্রেনের কি ব্যবস্থা করেছিলেন?
সে এক বড় রোমাঞ্চকর ঘটনা ঘটেছিল। দিনাজপুরের পর জলপাইগুড়ি ত্যাগ করতে সেই বগিতে উঠব, ট্রেনে আসলে বগির প্ল্যাটফর্মে আনিয়া জুড়িয়া দেবে, সময় উত্তীর্ণ হইল ট্রেন আসে না। স্টেশন মাস্টার বললেন শিলিগুড়িতে লাইনের উপর ধস পড়িয়াছে, ট্রেন আসার কোনো ঠিক ঠিকানা নাই। ওই ট্রেনে পোড়াদো আসিয়া ঢাকা মেলের সহিত বগি জুড়িয়া গোয়ালন্দ যাইব, এই ছিল প্রোগ্রাম। সমস্ত ব্যবস্থার বিপর্যয় হয়। গান্ধীজিকে বলিলাম স্পেশাল ট্রেন ব্যবস্থা করিলে সময় মতো পৌঁছানো বা যায়, বললেন সম্ভব হইলে তাহাই করো, বললেন সাধারণের সহিত আমার ভ্রমণের নির্দিষ্ট দিন, আমি ভাইসরয়ের সহিত যেমনভাবে সেই নির্দিষ্ট দিন পালন করি সেইভাবেই পালন করতে হবে, যে টাকা লাগে ব্যয় করো। বললাম হাজার তিনের টাকা লাগতে পারে, বললেন খরচ করো। তখন রাত্র আটটা হলেও তখন সরে সাহেবকে ফোনে ডাকিয়া পাইলাম, তিনি বললেন ব্যবস্থা করিতেছি রানানৈদ্যের স্পেশাল। স্টেশন মাস্টারকে সরে সাহেব হুকুম দিলেন শহীদপুর, যেখানে ইঞ্জিন শেড আছে সেই ইঞ্জিন শেডকেও হুকুম দিলেন। গাড়ি জোগাড় করি এক ঘন্টার মধ্যে স্পেশাল দিতে বলিয়াছিলেন, স্পেশাল আসিয়া গেল, পোড়াদো আসিলাম, ঢাকা মেল তখনও পৌঁছে নাই, সংযোগ সাধিত হইল। সঙ্গে কিন্তু অত টাকা ছিল না, স্পেশাল রেল ভাড়ার বিষয় টেলিফোনে সডেকে বলিয়াছিলাম, তিনি বললেন গোয়ালন্দে পৌঁছিয়ে টাকাটা দিও, গোয়ালন্দ বন্দরে পৌঁছিলে টাকা ধার পাইতে কষ্ট হইবে না, এই আমি জানতাম। সেই ব্যবস্থাতেই গিয়ে ঠিক মতো ভোর হতেই গোয়ালন্দ পৌঁছিলেন। পূর্বে ব্যবস্থা মতো রেল স্টিমারে কতক পথ গিয়া মধ্য নদীতে উহা হইতে লঞ্চে উঠিলাম। অল্প পরে বিক্রমপুর নবাবগঞ্জে পৌঁছিলাম। নবাবগঞ্জে হরিপদদের জাতীয় বিদ্যালয় ছিল ও অন্য গঠনমূলক কর্মকেন্দ্র ছিল।
আচ্ছা, হরিপদ মানে কি আমাদের হরিপদ চট্টোপাধ্যায় মহাশয়?
আরে হ্যাঁ হ্যাঁ, আমাদেরই হরিপদ চ্যাটার্জি, ও যিনি এখন এমপি হয়ে দিল্লিতে আছেন। ভাড়ার টাকার কথা কিন্তু গান্ধীজি বলেননি। তার সফরের জন্য যে চাঁদা তুলেছিলাম ওই 3,000 টাকা তাহার অতিরিক্ত, উহা আমাকে অর্থাৎ খাদি প্রতিষ্ঠানকে দিতে হইবে। গান্ধীজিকে বলিলাম, তিনি বলিলেন, না, ওরকম হইলে খাদি প্রতিষ্ঠান দেউলিয়া হইবে, উহা সংগৃহীত চাঁদা হইতে হরিপদই দিবে, তুমি কথা হইতে পাইবে। আমি বলিলাম, হরিপদকে বলিব যদি দেয় তো ভালো, তোমার দেখে বলছি হরিপদ যে কিপ্টে সে যে আমাকে দেবে না তা আমি ভালো করেই বুঝে গিয়েছিলাম, সে আজও আমাকে ওই টাকাটা দেয়নি।
আচ্ছা, আপনারা যখন গান্ধীজিকে নিয়ে চাঁদপুরে লঞ্চে এলেন, লঞ্চটা তো খানিকটা দূরে আগেই এসে গিয়েছিল, এই অবস্থা আপনারা কিরকম বিপদে পড়েছিলেন একবারটি বলুন না।
শোনো, এই নবাবগঞ্জের সফরের পর আমাদের প্রফুল্লবাবু ভাগ্যকুলের রামেন্দ্রবাবুদের লঞ্চ আমাদের জন্য জোগাড় করে নিয়েছিলেন। ওই লঞ্চেই আমরা চাঁদপুর পৌঁছিলাম। প্রোগ্রামে চাঁদপুরে পৌঁছিবার নির্দিষ্ট সময় ছিল। জলপথ ঝড় ঝাপটা আছে, বিলম্ব হইতে পারে, কতকটা বেশি সময় আনুমানিক ধরা ছিল। রাস্তায় ঝড়ও হইয়াছিল বটে, প্রচণ্ড সে ঝড়। আর সেই ঝড়ের মুখে জাহাজ যখন চলে তখন গান্ধীজির কি ছেলে মানুষের মতো আনন্দ। তিনি বলেন, আমি ডেকে গিয়ে ঝড়টাকে দেখব, ঝড়ের মুখোমুখি হব। মহাশয় উনি তো ডেকের উপরে গিয়ে ঝড় দেখতে লাগলেন, ক্যাবিনের ভেতরে দাঁড়িয়ে ঝড় দেখছেন। এমন সময় ক্যাবিনের একখানা দরজা ঝট করে খুলে ওর বুড়ো আঙুলটাকে দিলে চাপা। উফ, কি যন্ত্রণা! উনি অজ্ঞানের মতন হয়ে বসে পড়লেন। আমরা সকলে ব্যস্ত হয়ে গেলাম। ডাক্তার ছিলেন ইন্দ্রনারায়ণ সঙ্গে। তিনি তাড়াতাড়ি এসে ইচ্ছা করলেন একটু আইরিন ওই ক্ষতের জায়গায় লাগিয়ে দিন, তখন সেখান থেকে রক্ত ঝরছিল। গান্ধীজি তখন একটু হুঁশ ফিরেছে তার, তিনি বললেন, হাতে ইশারা করে তিনি বললেন, না, আইরিন দেওয়া নয়। তাই করা হলো, আইরিন দেওয়া গেল না। তিনি সুস্থ হলেন, হয়েই বললেন, দেখো, সব কথাই তো খবরের কাগজে রটে যায়, এর সংবাদটা আমাকে যে আঘাত লেগেছে এই সংবাদটা যেন কোথাও না বেরোয়, কস্তুরবা বড় ব্যস্ত হয়ে পড়বেন। আমরা অবশ্যই ধার্মিকভাবে সে তার নির্দেশ পালন করেছিলাম। আচ্ছা, এমন বিলম্ব করে গিয়েও আমরা কিন্তু চাঁদপুরে সময়ের অনেক পূর্বে গিয়ে পৌঁছেছি। তো চাঁদপুরে পৌঁছেছি যখন জানলেন গান্ধীজি, নিজের ঘড়িটা দেখে বললেন, এত আগেই পৌঁছে গেছি? আমি বলি, হ্যাঁ, আমরা তো আগেই এসে পড়লাম। তবে মাঝ নদীতে নোঙর করে রাখো, ঘাটে যেও না, হরদয়াল বাবু বিব্রত হয়ে পড়বেন। তাহাই করা হইল। দূর হইতে লঞ্চ দেখিয়া শহর তো জাগ্রত হইয়াই পড়িয়াছিল। হরদয়াল বাবু কি বিব্রত হওয়ার জন্যে যা তিনি ব্যবস্থা করেছিলেন সেটা কিন্তু বঞ্চাল হয়ে গেল। সমস্ত শহর ওই নদীর ধারে এসে পড়ল। আমরা কিন্তু সময় মতোই আমাদের লঞ্চখানা ঘাটে ভিড়িয়ে দিলাম। চাঁদপুরে একদিন অপরাহ্নে গান্ধীজিকে লইয়া একটু হাঁটবার ইচ্ছায় বললাম, তুমি যাবে, একটু চলিয়া ফিরে আসবে? বললেন, চলো। চলতে চলতে চাঁদপুরের ওই ঝাউ ঘেরা অ্যাভিনিউ দিয়ে চলতে চলতে শান্ত পরিবেশের ভেতরে কথা উঠল মহাভারতের। বললাম, দেখো বাপু, মহাভারতের স্ত্রী পুরুষ চরিত্র সমূহের মধ্যে আমার কাছে দ্রৌপদীর স্থান সর্বোচ্চ। তিনি মহাভারত কাব্যের প্রধান চরিত্র ও নায়িকা। গান্ধীজি বললেন, ঠিক বলেছ, এই বলিয়া দ্রৌপদীর চরিত্র বিশ্লেষণ করিতে করিতে কোথায় পৌঁছিয়া গেলেন। দ্রৌপদীর যে কৃষ্ণে সর্বার্পণ ছিল, উহাই গান্ধীজির হৃদয়কে আকৃষ্ট করিয়া শ্রদ্ধাপূর্ত ও সমর্পিত করিয়া রাখেছিল। দ্রৌপদীর বস্ত্র বাড়িবে না তো কি, বস্ত্র বাড়িবেই। ও মনে বিশ্বাস হল, ওই যিনি দ্রৌপদীর বস্ত্র বাড়িয়ে দিয়েছিলেন তিনি আজও আমাদের সাথে আছেন, তিনি আজও আমাদের লজ্জা এমনি করে নিবারণ করে যান। আমরা তাঁরই যেন সবসময় কৃপা প্রার্থী হই, নিজের দম্ভ ত্যাগ করি। দ্রৌপদীর কাহিনীতে আছে, দ্রৌপদী বস্ত্র ধরেছিলেন, টেনেছিলেন, যখন অত্যন্ত টান পড়তে লাগলো বস্ত্র থেকে হাত ছেড়ে দিয়ে জোর হাত করে দাঁড়িয়ে গেলেন শ্রীকৃষ্ণের নাম নিয়ে। শাড়ি টানতে লাগলো, শাড়ি ফুরোয় না, তাদেরই হাত ক্লান্ত হয়ে গেল। অহো কি দৃশ্য! আমি তো বিশ্বাস করি সেই দৃশ্য আজও পৃথিবীতে অভিহিত হচ্ছে। তিনি অমনি করে এসে আমাদের দ্রৌপদীকে বাঁচাচ্ছেন, আমাদেরকে বাঁচাচ্ছেন। যদি আমরা তেমনি করে তার কাছে ফেলে দিই যেমনি করে দ্রৌপদী ফেলে দিয়েছিলেন শ্রীকৃষ্ণের কাছে আপনাকে, আহা!
আচ্ছা, গান্ধীজিকে নিয়ে আপনারা তো মেদিনীপুরে অনেকবার গিয়েছেন, শেষের দিকে যখন গেলেন সেই অবস্থাটা আমাদেরকে একটু বলুন না।
মেদিনীপুর, হ্যাঁ, মেদিনীপুরের কথা স্মরণ করছি। মেদিনীপুরে বারে বারে গিয়েছি আর আনন্দের ভরপুর আস্বাদ নিয়ে এসেছি। তৃতীয়বার যখন গান্ধীজিকে নিয়ে গেলাম তখন শেষবার তিনি জেল থেকে বেরিয়ে বাংলায় এসেছেন। শেষ দিকে যখন জেল হতে বের হয়ে গান্ধীজি আসেন বাংলায়, দিনাজপুর মেদিনীপুরে তো লওয়া হলো, মহিষাদল যায়। সেখানে অন্যান্য কাজকর্মের মধ্যে মহিলা সভার ব্যবস্থা ছিল। মেদিনীপুর স্বাধীনতার সংগ্রামে যেমন যেমন গৌরব লইয়াছে, আঘাতও তেমনি নিদারুণ সহ্য করিয়াছে, ধন্য হইয়াছে এবং বাংলাকে ধন্য করিয়াছে। মহিলা সভায় যেমন অন্যত্র মহিলা সভা হয়, মহিষাদলেও মহিলা সভা হয়েছিল। সেখানে একটা বিশেষ ব্যাপার নিয়ে মহিলারা হৃদয় খুলে গান্ধীজির সঙ্গে কথা বলবার অবকাশ খুঁজছিলেন, সেই রকম ব্যবস্থা করা হয়, কেবল মেয়েরাই সেখানে যাবে। আমি তো একরকম মেয়েই হয়ে গেছি, কাজাকাজি গান্ধীজির কথা শোনাবার জন্যে আমাকে যেতে হয় ওই মেয়েদের সভায়, আমিও মেয়ের মন নিয়েই সেখানে যাই। মেয়েরা নিজেদের হৃদয় খুলে গান্ধীজিকে তাদের অপমানের কথা শোনাচ্ছিল, চোখের জলে তাদের হৃদয়ের ক্ষত ধৌত করতেছিল। গান্ধীজির ওই এক কথা, গান্ধীজি ফুলে ফুলে ওঠেন, বলেন, কেন রুখে দাঁড়ালে না, কেন রুখে দাঁড়ালে না, সাধ্য কি কেউ কিছু করে? গান্ধীজি মহিলাদের হৃদয়ে ক্ষতে প্রলেপ দিয়ে উদ্বুদ্ধ করে উদ্দীপিত করে যে সান্ত্বনা, যে প্রেম দিলেন, যে সুচিতা আনিয়ে দিলেন, তাহা অবর্ণনীয়। কথাটা ছিল আমাদের এক বাংলার ছেলে, ওখানকার জেলা ম্যাজিস্ট্রেট, সে কতগুলো পুলিশি নরপশু লাগিয়ে দেয় গ্রামের মেয়ে দেখে আলাদা করে, পুরুষ দেখে আলাদা করে, যা না করবার সব ঘরে ঘরে সেই অপমান দিয়ে দেয়। সেই বেদনায় ক্লান্ত ব্যথিত মেয়েরা গান্ধীজির কাছে তাদের হৃদয়ের ক্ষত খুলে বলল। কি আশ্চর্য, গান্ধীজি জিনিসটাকে স্বাভাবিক অবস্থায় মেয়ে বাপের কাছে এসে পড়লে যেরকম করে তেমনি মুখ বাড়িয়ে মেয়ে দেখে নিলেন, আশ্বস্ত করলেন, মেয়ে দেখে বোঝালেন যে এর থেকে বাঁচা যেত যদি তোমরা দাঁড়িয়ে পড়তে। তোমরা আমার কাছে পুরনো কথা শুনতে চাচ্ছিলে, আজও বাংলার বুকে অমনি পৈশাচিকতা চলছে, কিন্তু সে কথা যাক।
আচ্ছা দেখুন, আপনি তো তারপরে কাঁথিতেও গিয়েছিলেন, সে কাঁথির কথা একটু বলুন না শুনি।
আচ্ছা শোনো, তবে কাঁথিতেও তো এই সফরেই যাই। কাঁথি প্রাণের আগে আবেগে কম্পমান ছিল, শাসমলের দেশ। কিন্তু শাসমলকে নিকটে না পাওয়াতে গান্ধীজি ছিলেন ম্রিয়মান। জনসভায় আবেগরুদ্ধ কণ্ঠে গান্ধীজি ভাষণ দিতে আরম্ভ করতেই যথা অভ্যস্ত আমি অনুবাদ করতে দাঁড়িয়ে গেলাম। কিন্তু এবারে প্রথমত এক একটি করে বাক্য তিনি উচ্চারণ করবেন আর আমি তার তর্জমা করব, এই রীতি পরিহার করে গান্ধীজি আমাকে বললেন, তুমি আমার বক্তব্য শেষ হলে তবে বলবে। যে বাক্য স্রোত তাঁর হৃদয়কে উদ্বেলিত করছিল সেটা ছিন্ন ছিন্ন ভাবে বাক্যাংশ এক একবারে একটু একটু করে প্রকট করার মতো নয় বলে আজ এই নূতন রীতি তিনি অবলম্বন করলেন। সে কি কণ্ঠ, সে কি ভাষা! আধ ঘন্টা ধরে তিনি অনর্গল বলে থামলেন, তারপর আমাকে ইঙ্গিত করলেন তর্জমা শুনাইতে। কি আশ্চর্য, আমি তো স্মৃতিধর নই, কিন্তু তিনি শক্তি দিয়েছিলেন, তিনি আমাকে তার টেপ রেকর্ডার বানাইয়াছিলেন। আধ ঘন্টা ধরিয়া যা কিছু তিনি বলেছিলেন অনুমাত্র ব্যতিক্রম না করে আমি আবার আর এক আধ ঘন্টায় তার ভাষান্তরিত করে সকলকে শোনালাম। আমার স্মৃতি ও মেধা অত্যন্ত সাধারণ, কিন্তু ওই অসাধারণ মানুষটি তাহার নিজ প্রয়োজনে আমাকে শক্তিমণ্ডিত করে তার নিজের কাজ করিয়ে নিলেন। আশ্চর্য লাগে যে কেমন করে আমি আধ ঘন্টা ধরে শোনা তার কথা একেবারে নির্ভুল হুবহু আবৃত্তি করে দিয়েছিলাম, আজ পারব না।
আচ্ছা, আপনারা গান্ধীজিকে নিয়ে বরিশালেও তো গিয়েছিলেন, সেই বরিশালের সম্বন্ধে আমাদেরকে আজকে কিছু একটু বলুন না।
বরিশালে তো অনেক কিছুই হয়েছিল, অন্যান্য জায়গায় যেমন লোকে হৃদয় ভরে অভ্যর্থনা করে, আর বরিশাল স্বদেশীর বিশেষ পুণ্যক্ষেত্র। বরিশালে সেখানকার লোকেরা গান্ধীজিকে তেমনি করে নিয়ে নিয়েছিল, কিন্তু ওখানকার অন্যান্য মামুলি যে সমস্ত চলে তার পরিক্রমার সময় ঘটনা এবং সভা, তা ছাড়া একটা বিশেষ ঘটনা ঘটেছিল, সেই কথা তোমাকে শোনাব। বরিশালে গেলে নাগরিকদের সভায় পতিতারাও যোগ দিতে চায়, তারাও স্বদেশী হয়ে গিয়েছিল কিনা, তারাও বললে গান্ধীজির সভায় আমরা যাব, গান্ধীজিকে জানিয়ে পাঠায়, কেন আমরা গান্ধীজির কথা শুনবো না। এই ছিল পতিতা মেয়েদের আবদার। গান্ধীজি তাদের সংবাদ পেয়ে গম্ভীর হয়ে বললেন যে না, সে হয় না, যদি তারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায় তবে নির্দিতে রাত্রে সংগোপনে যেন কেবল তারাই সাক্ষাৎ করতে আসে। গান্ধীজির মনোভাব ছিল পতিতাদিকে এইভাবে প্রাধান্য দিয়ে সকলের সামনে নিয়ে আসা এক ঠিক রুচিসঙ্গত এবং ধর্মসঙ্গত কাজ হবে না। এই সংবাদ যখন গেল তখন ওই পতিতা মেয়েদের আর উৎসাহ রইল না গান্ধীর সান্নিধ্য লাভের, আর তাদের দেখা করা ঘটে ওঠে না।
গান্ধীজিকে নিয়ে দার্জিলিংও তো গিয়েছিলেন, সেখানকার কথাটা একটু বলুন না।
শোনো, এই গান্ধীজিকে দার্জিলিং নিয়ে যান দেশবন্ধু দাসমশাই। দাসমশাইয়ের সঙ্গে আমার রাজনৈতিক ছিল বিরোধের সম্পর্ক, আর ঘরোয়া ছিল তিনি আমার বেয়াই, সেই দিক দিয়ে বেয়াই হিসেবে বড় আদর করতেন। তো দেশবন্ধু গান্ধীজিকে ডেকেছেন, গান্ধীজি যাবেন দার্জিলিংয়ে, আমি বিনা নিমন্ত্রণে কেমন করে অন্যান্য জায়গার মতো এবারেও গান্ধীজির সঙ্গে যাই, আমি তো যেতে পারি না। গান্ধীজিকে বুঝিয়ে বললাম যে তোমার সঙ্গে তো আমি বাবু দার্জিলিংয়ে যেতে পারবো না, দাসমশাই তো আমাকে ডাকেননি। গান্ধীজি তখন একাই চলে গেলেন দার্জিলিংয়ে। সেখানে গিয়ে তিনি এনএন সরকার মশার ভিলাতে উঠলেন। ওখানে পৌঁছবার পর দেশবন্ধু যখন দেখলেন আমি যাইনি, তখন গান্ধীজিকে জিজ্ঞেস করলেন অমুকে কেন আসেনি। তারপর দেশবন্ধু তার করলেন আমাকে যেতেই হবে। তখন আমি ওখানে গিয়ে গান্ধীজির কাছে ওই দেশবন্ধুর বাংলায় উঠলাম। সেখানে অদ্ভুত একটা পরিবর্তন উপস্থিত হলো। অত্যন্ত উচ্চাঙ্গের রাজনৈতিক আলোচনা গান্ধীজির সঙ্গে দাস মহাশয়ের হলো। ফরিদপুরের ঘটনায় দাস মহাশয় ব্যথিত হয়েছিলেন। গান্ধীজির সঙ্গে আলোচনা চলতে চলতে হিংসা অহিংসার কথা এসে পড়ে। আশ্চর্য ঈশ্বরের ঘটনা, দেশবন্ধু অন্য দেশবন্ধু হয়ে গেলেন। তিনি গান্ধীজিকে তার অহিংসার পথে একেবারে একসঙ্গে সহযাত্রী হওয়ার প্রতিজ্ঞা দিলেন, আমাদেরকে শোনালেন। সহর্ষে দাস মহাশয় আমাকে বললেন, আমরা এখন সম্পূর্ণ একসঙ্গে চলব। বাসন্তী দেবী কত হর্ষান্বিত হলেন, একেতে তো আমি কুটুম্ব, একটা ব্যথা ছিল রাজনৈতিক ক্ষেত্রে স্বদেশী ক্ষেত্রে বিরোধ করতে হয়, এতদিনে এমন একটা জিনিস হলো যে আমরা নিবিড়ভাবে দাস মহাশয় আমি একসঙ্গে গান্ধীজির কাজ বাংলায় করতে পারবো। কিন্তু কি নিদারুণ দৈব, তার অব্যবহিত পরেই দেশবন্ধু মহাপ্রয়াণ করলেন। এই পরিবর্তন হয়েছিল, সে কথা আর জগৎকে জানাবার অবকাশ ভগবান দেশবন্ধুকে দিলেন না।
আচ্ছা, এইবার গান্ধীজির চট্টগ্রাম সফর সম্বন্ধে কিছু যদি বলেন তাহলে বেশ ভালো হয়।
আচ্ছা বলছি, চট্টগ্রামে তো গেলাম, সেখানে গিয়েও আমরা দেশপ্রিয়হীন দেশপ্রিয়ের বাড়িতে উঠি। সে কি আতিথ্য শ্রীমতী সেনগুপ্তার? একটা বিষয় দোটানা প্রস্তাব হয়, আমি বলি চলো আমাদের সুচিয়া খাদি কেন্দ্রে, ওটা তুমি দেখে আসবে। প্রার্থনান্তে গ্রাম্য পথে চলতে চলতে তুমি তুলা ধনার বাঁই বাঁই বকর বকর বাঁই বাঁই শব্দ শুনতে থাকবে, তোমার বুক ভরে উঠবে, চলো সুচিয়ায় আমার খাদি কেন্দ্রে। কিন্তু এদিকে এমন আবার হলো, ওই দিনই শহরে আরেকটা আহ্বান ছিল যেখানে তাকে উপস্থিত হতে হয়। গান্ধীজির প্রথা ছিল যখন একটা করা বা অন্যটা করা সমতুল্য, সেই দ্বিধার সময় তিনি কি করবেন তা ঠিক করবার জন্যে ওই ওই লটারির আশ্রয় নিতেন। একটা টাকা বৃদ্ধাঙ্গুলির ঠোকায় উড়িয়ে দিয়ে কোন দিকটা উপরে উঠল সেইটি উপর নির্ভর করবে কোন প্রস্তাব গ্রহণ করবেন। লটারি হলো, আমার হার হলো। গান্ধীজি বললেন, তবে তুমি এই সময়টা আমাকে একা রেখে তুমি যে ঠিক করেছিলে কেন্দ্রগুলো একাই ঘুরে এসো। সেই প্রকার করা হলো। চট্টগ্রাম সফরে প্রথমে যাই ফেনি মুন্সির হাট, সেখান থেকে যাই মহাজন হাট। মহাজন হাটের জমিদার পরিবার আমাদের আতিথ্য করেন। ওইটা ছিল খাদি প্রতিষ্ঠানের একটা খাদি কেন্দ্র ও কতকটা প্রচার কেন্দ্র। কার্টুনি তাঁতিদের সহিত মিলিয়া ও স্থানীয় নেতৃবর্গকে আনন্দে ডুবাইয়া পরে বিয়োগের ব্যথায় ব্যথিত করে গান্ধীজি মহাজন হাট ত্যাগ করেন। পার্টি ছিল বড়, 2 মাইল দূরে স্টেশন। আর জমিদার বাড়িতে ছিল একটা হাতি, সেই একটিমাত্র হাতিতেই সকলকে স্টেশনে পৌঁছতে হবে। তো ঠেসাঠেসি হবে বলে আমি গান্ধীজিকে দিয়ে আর কতক সাথী সকল সাথীকে দিয়ে গান্ধীজিকে পাঠিয়ে দিই। আর আমি অবশিষ্ট 2-4 জন পরবর্তী ট্রিপে যাব বলে ঠিক করি। একখানা মোটর ওই জমিদার বাড়িতে ছিল, কিন্তু সেখানে সেদিন ব্যবহার করবার কথা ছিল না। যার মোটর সেই জমিদার মহাশয় আমার সঙ্গে শেষবারে যাবেন কথা ছিল। হাতি ফেরে না, সময় উত্তীর্ণ হয়ে যায়, হাতি তো আর ফেরে না। উদ্বিগ্ন হইয়া মোটরের সাহায্য নেওয়া ঠিক করলাম, মোটরে চড়ে ছুটলাম স্টেশনে। স্টেশনে গিয়ে শুনি যে গার্ড ও স্টেশন মাস্টার আমার জন্য 10 মিনিট কাল অপেক্ষা করে সেই মাত্র ট্রেন ছেড়ে দিয়েছেন। ওই যে যাচ্ছে, দেখা গেল রেল লাইনের পাশ দিয়েই চট্টগ্রামগামী 50 মাইল সড়ক। তখন আরম্ভ হইল ট্রেনে আর মোটরে রেস। যেমন এক স্টেশনে পৌঁছি তখন দেখি ওই ট্রেন চলে গেল। রাস্তা কোথাও কোথাও একটু আঁকা বাঁকা আমার স্মরণে আসছিল সেই
প্রভাত বাবুর ট্রেন ধরার কাহিনী। যাক, আবার অস্পত্য অসমান গাড়ির গতি, মোটর গাড়িটার গতি গরিবই চালের, ট্রেন আর ধরা হয় না। যেমন স্টেশনের ভেতরে আমরা ঢুকতে যাই, তেমনি দেখি ট্রেনখানি ছেড়ে গেল। দুটো চারটে স্টেশন এমনি করে পাল্লা দিয়ে চলতে চলতে শেষে আমি ঠিক করলাম যে স্টেশনে ধরবার চেষ্টা আর করব না, সোজা চট্টগ্রাম গিয়ে ট্রেনের পূর্বেই পৌঁছে যাব। সেই ব্যবস্থাই কার্যকরী হয়েছিল। আমরা ট্রেন চট্টগ্রাম স্টেশনে পৌঁছবার কয়েক মিনিট পূর্বেই গিয়ে উপস্থিত হয়ে প্ল্যাটফর্মে গান্ধীজিকে অভ্যর্থনা করার জন্য হাজির হলাম। গান্ধীজি নিশ্চিন্ত হাসি হেসে বললেন, জানো তোমার জন্য 10 মিনিট ট্রেন অপেক্ষা করছিল, সমস্ত প্রোগ্রাম আমার হাতে, আমার মধ্যস্থতায় করার ব্যবস্থা, সাথে আমি না আসলে তো বিভ্রাট হবে, কিন্তু এই পুরুষটি নিশ্চিন্ত, আমার বিষয় নিশ্চিন্ত, সে তো আসবেই, আর যদি সেই বান সে নাই আসতে পারে তাই বা কি, গান্ধীজি নিজেই যথা কর্তব্য করে নেবেন, একটুকুও তাকে উদ্বিগ্ন দেখলাম না। তুমি আসতে পারোনি, কি যে মুশকিলে পড়েছিলাম, এইরকম কথা সাধারণ লোক ওই সময় বলে থাকে, কিচ্ছু না, এ অত্যন্ত স্বাভাবিক সহজভাবে আমাকে নিয়ে নিল, আমি তো আসবই সে তো জানেই, এইরকম ছিল ব্যাপারটা সেদিনকার।
আচ্ছা দেখুন, ময়মন সিং এর মহারাজের বাড়িতে আপনারা তো আতিথ্য নিয়েছিলেন গান্ধীজিকে সফরে নিয়ে গিয়ে, সে বিষয়টা একবার আমাদেরকে বলবেন।
ময়মনসিং এর শহরে গেলে ময়মনসিং এর মহারাজ কুমার অত্যন্ত আন্তরিকতার সহিত নিজে স্টেশনে এসে সাড়ম্বরে অভ্যর্থনা করে আগা গোড়া সাজানো রাস্তা দিয়ে নিজের প্রাসাদে নিয়ে যান। তার প্রাসাদটা তিনি ছেড়ে দিয়েছিলেন গান্ধীজির ব্যবহারের জন্য। তার এই অভ্যর্থনার ভেতরে, এই আতিথ্যের ভেতরে প্রেমের অভিষেক বড় বেশি প্রকট হয়ে পড়েছিল। কি ভালোবাসা তিনি গান্ধীজিকে দিয়েছিলেন সে বলা কঠিন, ব্যক্ত করা কঠিন। সমস্ত প্রাসাদটা যেখানে কোনো বস্ত্র আছে, সব জায়গায় চেয়ার কুশন পর্দা ফরাস বিছানা সব খাদি মোড়া, আরদালি পিয়ন বারকন্দাজ যারা খাদি গান্ধীজির চোখে পড়বে সব খাদিধারী। এই যে অভ্যর্থনার আন্তরিকতা গান্ধীজি কখনো ভুলতে পারেননি। মনে হয় অনেক দিন পরে আবার একটা খুব বড় প্রাসাদে গান্ধীজিকে নিয়ে যখন উঠি, তখন এই কেমন করে গান্ধীজি ময়মনসিংহের মহারাজার আতিথ্যের কথা স্মরণ করেছিলেন সে কথা তোমাকে শোনাব। অনেকদিন পর একবার যাই উড়িষ্যা দেশের পারেলকিমিডিতে। পারেলকিমিডির প্রাসাদটা চিল্কা হ্রদের ওপরে। এই চিল্কা হ্রদে যত ভাইসরয় এসেছেন শিকার করতে গিয়ে ওই প্রাসাদেই উঠতেন, কাজেই পূর্বাপর সমস্ত ভাইসরয়ের পদধূলির দ্বারা ওই প্রাসাদটি এবং পরিবেষ্টনটি চিহ্নিত ছিল। সমস্তটা উল্টা ময়মনসিংহের, অর্থাৎ আগা গোড়া বিলিতি ঐশ্বর্যের সভায় পূর্ণ, যেন একটা এই ভিক্টোরিয়ান পিরিয়ডের মিউজিয়ামের ভেতরে আমরা ঢুকেছি। সোনা রূপা জরির অঢেল সমাবেশ, খাট পালাঙ্গ ডিনার টেবিল সোনা রূপো মখলম সব দিয়ে ঢাকা। ও আতিথ্যের ব্যবস্থা তো খুব করেছিলেন, ভাইসরয়কে যেমনভাবে মহারাজ অভ্যর্থনা করে থাকেন ঠিক সেই রকম অভ্যর্থনা না করলে তার মন উঠবে না বলে মহারাজ পুরোপুরি ভাইস রিগাল রিসেপশনের ব্যবস্থা গান্ধীজির জন্য করে রেখেছিলেন।